প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রবাসের ইসলামী ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে আরও একবার প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। যদি সম্ভব হয় কলম ডায়েরি নিয়ে বসে যান, শরীয়তের বিধান লেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ পরবর্তীতে কাজে আসবে। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদ পাক পড়ে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম দারুল ইফতাহে সুন্নতের মুফতি শফিক আত্তারি মাদানী দামত বরকাতুমুল আলিয়া তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ নাইমুদ্দিন আত্তারি। হুজুর কাছে একটি প্রশ্ন আছে, বায়াত ভঙ্গ করা কেমন জানিয়ে দিলে ভালো হবে।
জি মুফতি সাহেব, কী বলবেন? অনেকে মুরিদ হয়ে থাকে, বায়াত গ্রহণ করে থাকে, বায়াত ভঙ্গ করার শরীয়তের কি বিধান, তরিকতের দিক দিয়ে কি এর প্রশ্নের উত্তর হতে পারে, একটু বিস্তারিত বলুন।
কোনো পরিপূর্ণ শরীয়তওয়ালা পীর সাহেবের যদি আপনি মুরিদ হয়ে থাকেন, বায়াত গ্রহণ করেছেন, তো এখন তো জায়েজ নেই সেই বায়াতকে আপনি ভেঙে ফেলবেন আর অন্য কোনো জায়গায় মুরিদ হবেন। কেননা যিনি কোনো জামে শরীয়তওয়ালা পীর সাহেবের মুরিদ হয়েছেন, তো তিনি তারই মুরিদ থাকবেন। অনেক সময় এমন হয়ে থাকে, যার কাছে বায়াত গ্রহণ করেছেন, তিনি বায়াত দেওয়ার মতো কিংবা পীর হওয়ার মতো তার কোনো যোগ্যতা নেই, তো সেখানে তো জায়েজ নেই, সেখানে বায়াত গ্রহণ করাও ঠিক নয়। বায়াত করলেও বায়াত হবে না, আর করেও থাকলে সেটা ছেড়ে দিন। কেননা পীরের জামে শরীয়ত হওয়া সর্বপ্রথম পীরের আকিদা যথার্থ হওয়া, সুন্নি সহিহুল আকিদা মুসলমান হওয়া তার। দুই নম্বরে এটা রয়েছে যে সেই পীরের আলিমে দীন হওয়া, আলেম হওয়াও শর্ত। তৃতীয়ত হচ্ছে ফাসিক না হওয়া, প্রকাশ্য গুনাহের মধ্যে সেই ব্যক্তির পরে থাকা এমনটা যেন না হয়, এই শর্ত। চতুর্থত হচ্ছে ওনার সিলসিলা, তরিকত সিলসিলায় বায়াত, এটা ধারাবাহিকভাবে উপর পর্যন্ত পৌঁছে যাওয়া, সিলসিলার মধ্যে কোনো ধরনের কোনো কর্তন থাকবে না। এই চারটি বিষয় এমন যেগুলো পীর হওয়ার জন্য বেসিক কমপক্ষে যে শর্ত এগুলো হচ্ছে তা, এগুলো রয়েছে। অতঃপর পরবর্তীতে যা কিছু তরিকত এবং সুলুকের পদ্ধতি এবং তরিকতের যে পদ্ধতিসমূহ রয়েছে, পীর সঠিক পথে পরিচালনার জন্য যেহেতু ধরা হয়ে থাকে, পীরকে বলা হয় যে মুর্শিদ। মুর্শিদ পীর হিদায়তকারী, ইরশাদকারী, সরল পথে মূলত মানুষকে পরিচালনাকারী। পীর এই জন্য বানানো হয় না যে পীর ধরলে আমাদের টাকা আসা শুরু হয়ে যাবে, ব্যাংক ব্যালেন্স তৈরি হওয়া শুরু হয়ে যাবে, আমাদের সমস্ত সুস্থতা চলে যাবে, অমুক কাজ হয়ে যাবে, অমুক কাজ হয়ে যাবে। পীর এই বিষয়ের জন্য নয়, পীরের কাজ হচ্ছে এটা, তিনি আপনাকে সরল সোজা পথে পরিচালনা করবেন, আপনাকে নেকির কাজে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের ফরমান মোতাবেক আল্লাহর কোরআন, আল্লাহর আহকাম সমূহ, এগুলো পীর শিখিয়ে থাকেন। তো এগুলো হচ্ছে পীরের বেসিক জিম্মাদারি সমূহ। তো যে কারণে আমরা বায়াত হয়ে থাকি, এগুলোই হচ্ছে তার উদ্দেশ্য। হ্যাঁ, ঠিক আছে, যারা পীরানে ইজাম হয়ে থাকেন, ওনাদের দোয়ার মাধ্যমে অনেকে এই অসুস্থতা থেকে পরিত্রাণ পান, আরোগ্য লাভ করেন, আরও অনেক বিষয় তাদের সমাধান হয়ে যায়, রুহানি উপকারিতাও লাভ করেন। কিন্তু যে বেসিক শর্ত রয়েছে, যেটা বেসিক বিষয়, সেটা আমাদের অবশ্যই বুঝতে হবে যে পীরের উদ্দেশ্য কী। কেননা অনেক লোকেদের এটা এই ধরনের বিষয়াদির মধ্যে, তিনি পীর হলে এখানে আমার দোয়া কবুল হয়নি, এখানে এখান থেকে কোনো পুরস্কার বের হয়নি, এখানে এটা হয়নি, এখানে সেটা হয়নি, ওনাকে ছেড়ে এনাকে ধরো, ওনাকে ছেড়ে ইনাকে ধরো। তো পীর এই কাজের জন্য নয়, পীর এই কাজের জন্য নয় যে আপনি দোকানের মধ্যে বসবেন, পীর তসবি চালাবেন আর আপনার কাজ হতে থাকবে, এটার জন্য নয়। এই কাজের জন্য না বায়াত গ্রহণ করা হয় না পীর মুরিদের উদ্দেশ্য। এটা পীর মুরিদি দিনদারিত্বের জন্য ওনার দোয়ার মাধ্যমে কোনো ফায়দা হাসিল হওয়া এটা আলাদা বিষয়। কিন্তু ভিত্তিগতভাবে এই কথা আমাদের ভুলে গেলে চলবে না যে যেটা পীরের কাজ এবং পীর কি জন্য বানানো হয়ে থাকে, সঠিক পথে পরিচালনার জন্য পীর বানানো হয়ে থাকে। তো আপনি যদি শরীয়ত সম্পন্ন কোনো পীরের মুরিদ হন তাহলে বায়াত একেবারে ছাড়বেন না। আর যদি পীর এমন হয় যিনার পরিপূর্ণ শরীয়ত নেই তাহলে তো বায়াতই হবে না। আর যদি বায়াত না হয় আপনি শরীয়ত সম্মত কোনো পীরের কাছে অন্য জায়গায় বায়াত হয়ে যান, তাকে যদি বলা হয় যে আমি অমুক জায়গায় বায়াত ছেড়ে দিয়েছি, এতেও কোনো অসুবিধা নেই।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম ওয়াসিন আহমেদ। হুজুরের কাছে একটা প্রশ্ন, ফজরের জামাত শুরু হয়ে গেলে তখন কি সুন্নত নামাজ পড়া যাবে, জানিয়ে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
ফজরের সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা, এটার তাকিদ অধিগ্রহণ আছে। নবী পাক আলাইহিসসালামের হাদিস রয়েছে যে তোমাদের উপর কেউ ঘোরাও দৌড়াই তথাপিও তোমরা এই সুন্নত ছেড়ে দিবে না, তোমরা এই সুন্নত পাকড়াও করো। এই জন্য অনেক উলামায়ে কেরাম এটার হুকুম করিব বা ওয়াজিব ইরশাদ করেছেন, অর্থাৎ এটা ওয়াজিবের নিকটবর্তী। আর এই সুন্নতে মুআক্কাদা আর মুআক্কাদার মধ্যেও অধিক তাকিদ রয়েছে। এই জন্য যদি ফজরের জামাত দাঁড়িয়ে যায়, চেষ্টা থাকবে আপনি ফজরের জামাতের পূর্বে সুন্নত আদায় করে নেবেন। কিন্তু জামাত দাঁড়িয়ে গেছে, এখন আপনারা মসজিদে এসেছেন, এখন আপনি আপনার সুন্নত সমূহ পড়বেন, শুরুও করতে পারেন। আপনি সাইডে যে কোনো জায়গায় সুন্নত পড়ে নিন, বরং আপনার জন্য পড়ার হুকুম রয়েছে। যদি আপনার ধারণা থাকে যে আপনি জামাত পেয়ে যাবেন, এক রাকাত ছুটে যাবে কিংবা দ্বিতীয় রাকাতে মিলিত হতে পারবেন, বৈঠকে মিলিত হবেন, তখনও আপনি জামাত এর আগে আগেই এই সুন্নত সমূহ আদায় করে নিবেন, জামাতে অন্তর্ভুক্ত হবেন না। আর যদি এই ধারণা থাকে আমি সুন্নত পড়লে তাহলে আমার জামাত ছুটে যাবে, তখন জামাতে দাঁড়িয়ে যাবেন, তখন আপনি সুন্নতের দিকে যাবেন না, আর জামাতের সাথে আপনি আপনার নামাজকে আদায় করবেন। আচ্ছা, এই হুকুম শুধুমাত্র ফজরের জন্য, এটা ছাড়া জোহর রয়েছে এবং অন্যান্য নামাজ রয়েছে। তো আপনি আসলেন, ইকামত শুরু হয়ে গেছে কিংবা জামাত শুরু হয়ে গেছে, এখন আপনার জন্য জায়েজ নেই যে আপনি আলাদাভাবে সুন্নত পড়া শুরু করে দিবেন, এখন আপনার জন্য এটা জায়েজ নয়। হ্যাঁ, ওয়াক্ত বাকি রয়েছে আপনার, আপনি পরে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবেন, তো ঠিক আছে আপনি পড়া শুরু করে দেন, কিন্তু এটা আপনার জন্য জায়েজ আমল নয় যে আপনি আগে সুন্নত পড়বেন অতঃপর আপনি জামাতে শামিল হবেন যখন ইকামত হচ্ছে কিংবা জামাত দাঁড়িয়ে গেছে। এটা শুধুমাত্র ফজরের নামাজের জন্য, এটার ডিটেল বেককে আমি আরজ করেছি, এটা ছাড়া বাকি নামাজের ক্ষেত্রে এটা বৈধ হবে না। তাতে এই হুকুম রয়েছে, আমরা জামাতের সাথে যথাযথভাবে শামিল হয়ে যাব।
পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম হাসান আক্তারি। হুজুরের কাছে প্রশ্ন হচ্ছে আমার, যদি জোহরের সুন্নত নামাজ পড়ার আগে জামাতের অংশগ্রহণ করি তবে সুন্নতগুলি কখন পড়তে হবে?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
জোহরের সুন্নত যদি আপনার থেকে যায় পূর্বের সুন্নত, আপনি জামাতে দাঁড়িয়ে গেছেন, তো জামাতে নামাজ আপনি পড়ে নিয়েছেন, তারপরে দুই রাকাত সুন্নত আপনি আগে আদায় করবেন, যা জোহরের জামাতের পরে দুই রাকাত সুন্নতে মুআক্কাদা পড়া হয় সেটা পড়ে নেবেন, আর তারপরে আপনি চার রাকাত এগুলো পড়বেন, অর্থাৎ পূর্বের যে চার রাকাত সুন্নত আপনার থেকে গেছে এগুলো আপনি পড়ে নেবেন, অতঃপর আপনি দুই রাকাত নফল পড়তে চাইলে নফল পড়ে নেবেন, নফলেরও অভ্যাস রাখা উচিত, সওয়াব পাবেন। আর যেহেতু নফল না পড়লেও গুনাহগার হবেন না, তো প্রথমে দুই রাকাত সুন্নতে মুআক্কাদা, অতঃপর চার রাকাত সুন্নতে মুআক্কাদা যেটা পূর্বের নামাজ থেকে গেছে সেগুলো আদায় করে নিবেন। এটা জোহরের জন্য হুকুম। আর আসরের নামাজ যদি পূর্বের সুন্নত থেকে যায় তো এটা সুন্নতে জায়েদা, আর আসরের পরে এটা পড়া জায়েজ নেই, আসরের পরে নফল ইত্যাদিও পড়া এটাও জায়েজ নেই। আর অনুরূপভাবে ঈশার পূর্বের যদি চার রাকাত থেকে যায় তো এটাও মুআক্কাদা নয়, কিন্তু উত্তম হচ্ছে আপনি বাকি নামাজগুলোর পরে এটাও পড়ে নিন, অর্থাৎ সুন্নতে মুআক্কাদার পরে যদি আপনি এটা পড়ে নেন, অর্থাৎ সুন্নত আর বিতির পড়ার পরে যদি আপনি চার রাকাত নফল হিসেবে পড়ে নেন তো ঠিক আছে, এটারও তো সওয়াব রয়েছে। কিন্তু জোহরের ক্ষেত্রে তাকিদের সাথে হুকুম এটা রয়েছে যে যদি থেকে যায় পরে নিবেন, এটা জোহরের জন্য হুকুম, আসরের জন্য হুকুম নেই, বরং জায়েজই নেই যে আসরের ফরজের পরে আপনি নফল ইত্যাদি পড়বেন, এটা শরীয়তে অনুমতি নেই।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। এসএমএসের মাধ্যমে ইসলামী বোনেরা চাইলে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আমরা আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন অনুষ্ঠানে সম্পৃক্ত করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন অনুরোধ করব আপনারা লিংক শেয়ার করে দিন, যাতে আপনার মাধ্যমে কেউ যদি এই অনুষ্ঠান দেখে শরীয়তের বিধান শিখে এর উপর যদি আমল করে ইনশাআল্লাহুল করিম এর প্রতিদান সওয়াব আপনিও পাবেন। জি, কয়েকটি প্রশ্ন রয়েছে, জি প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম হাসান আক্তারি। হুজুরের কাছে আমার প্রশ্ন হলো, আজানের উত্তর কি একাধিক আজানের জবাব দেওয়া কি জরুরি?
জি মুফতি সাহেব, কি বলবেন? যখন আজান শুরু হয় একাধিক মসজিদ থেকে আজানের আওয়াজ চলে আসে, এখন কি প্রত্যেক মসজিদের আজানের জবাব দিতে হবে, না একটি আজানের জবাব দিলেই জবাবের হক আদায় হয়ে যাবে? একটু বিস্তারিত বলুন।
সর্বপ্রথম এই মাসালাটি বুঝে নিন যে আজানের জবাব মুখে দেওয়া এটা ওয়াজিব নয়, মুস্তাহাব আমল, এবং এটার উপরে অনেক নেকি সওয়াব রয়েছে। এই আমল আমাদের করা উচিত এবং আজানের জবাব দেওয়া উচিত। এখন যদি এত সংখ্যক আজান হয় যে একদিক থেকে আজান আসছে অন্যদিক থেকেও আজান আসছে, তো আপনি সর্বপ্রথম আজানের জবাব দিয়ে দিলে এটা যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি কেউ এটা ব্যবস্থা নেয় যে আমি এই আজানও শুনবো ওই আজানকেও শুনবো, যত্ন নেয় এটা সম্মান করে, তো ঠিক আছে, ভালো কথা, আজানকে সম্মান করা উচিত। আজান হচ্ছে শাইরুল্লাহ, আল্লাহর নিদর্শনসমূহের একটি। আর আজান আহ্বানকারী তো আল্লাহর দিকে ডাকছেন, আহ্বান করছেন, ডাকছেন, তো একেবারে ঠিক আছে, আপনার আদব ইহতেরাম সবসময় রাখা উচিত। কিন্তু ওয়াজিব হবে নাকি ওয়াজিব থাকবে না কিংবা সমস্ত আজান জরুরি এমনটাও নয়। প্রথম উক্ত জবাব দিয়ে দিয়েছেন, এখন আপনি জিম্মা থেকে মুক্ত হয়ে গেছেন। এটার চেয়েও দামি মাসালা হচ্ছে এটা যে আজান হয়ে গেছে, এখন আজানের আসল জবাব কদমের মাধ্যমে, যে আমরা যাব নিয়ম অনুসারে মসজিদের দিকে, যাব নামাজের দিকে, যাব জামাতের দিকে অগ্রসর হব, এটা আজানের আসল জবাব। অর্থাৎ এক জবাব তো আপনি মুখের দ্বারা দিয়েছেন, আর আরেকটি হচ্ছে নিয়ম অনুসারে পায়ে হেঁটে যাওয়া, নিয়ম অনুসারে কাজ হিসেবে পায়ে পায়ে অগ্রসর হওয়া, পায়ে হেঁটে। এই জন্য যার উপরে জামাত ওয়াজিব হয়েছে তিনি তার উপর আমল করতে গিয়ে জামাত সহকারে নামাজ পড়বে। তো এটাই হচ্ছে বেসিক আজানের যে জবাব, তো এটার দিকেও আমাদের অবশ্যই চেষ্টা থাকা উচিত।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ নাইমুদ্দিন আত্তারি। হুজুরের কাছে একটি প্রশ্ন আছে, পুরুষের জন্য যে গহনা পরা হারাম, খন্নকারের জন্য তা তৈরি করা এবং কেনাবেচা করার বিধান কি, জানিয়ে দিলে খুব মেহরবানি হবে।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? যে পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, তো স্বর্ণের অলংকার তৈরি করা এটি জায়েজ হবে কিনা, শরীয়ত কি বলেছে একটু বিস্তারিত বলুন।
পুরুষের জন্য স্বর্ণের আংটি বানানো কিংবা রূপার এমন আংটি বানানো যেটা তার ওজন বর্ণনা করা হয়েছে তার চেয়েও বেশি, তো তখন এটা জায়েজ হবে না, এই তৈরি করাও জায়েজ হবে না, এটা কেনা বেচা করাও এটা জায়েজ আমল নয়, এটা হচ্ছে গুনাহের উপর আমলকারী এমন কাজ। আর আমাদের নেকির কাজে তো একে অন্যকে অনুসরণ করতে হবে, গুনাহের কাজের মধ্যে একে অন্যের অনুসরণ করা যাবে না, তো এই আমলটি জায়েজ নেই। এভাবে স্বর্ণের আংটি সাধারণভাবে আর পুরুষের জন্য আরও না জানি কত কিছু নিয়ম তৈরি করে ফেলে, হাতকড়া বানায়, আরও অনেক জিনিস তৈরি করে। শুধুমাত্র একটি আংটি জায়েজ রয়েছে, শুধুমাত্র একটি আংটি জায়েজ, সেটা হচ্ছে রূপার, তারও ওজন হতে হবে 4.5 মাশা। 4.5 মাশা অর্থাৎ 4 গ্রাম 374 মিলিগ্রাম, এর চেয়েও কম হতে হবে, এটা থেকেও কম হবে, 4.5 মাশা থেকে কম হবে। তো এমন একটি আংটি পুরুষের জন্য জায়েজ, অর্থাৎ এটা সহজভাবে 4 গ্রাম আর অল্প মিলিগ্রাম, তো 4 গ্রাম পর্যন্ত আপনি রাখুন বানাতে চাইলে। রূপার একটি আংটি থাকবে, নাগিনাও তার মধ্যে থাকবে, আর 4.5 মাশার চাইতেও কম হবে, তো এই আংটি তার জন্য পরা এটা জায়েজ হয়ে থাকে। এটা ছাড়া স্বর্ণ কিংবা অন্যান্য, তো এটা পুরুষের জন্য পরা একেবারে জায়েজ নেই।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যে সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম জাহেদ নাঈম আত্তারি। হুজুরের নিকট আমার প্রশ্ন হলো, মাতৃভূমির প্রতি ভালোবাসা ইমানের অংশ, এটা কি হাদিস, জানিয়ে দিলে বেশি ভালো হতো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
এটা হাদিসে পাক নয়, অনেক সময় হুব্বুল ওয়াতানি মিনাল ইমান বলে মানুষ বর্ণনা করেন, তো এটা হাদিস নয়, প্রসিদ্ধ বাণী। আর বুজুর্গগণের কাছ থেকে, আসলাফদের কাছ থেকে এই কথা প্রচলিত রয়েছে, নিজের দেশের প্রতি, শহরের প্রতি প্রত্যেক মানুষের ভালোবাসা থাকে, হৃদ্যতা থাকে, তো উদ্ধৃতি বলে এটাকে বর্ণনা করা এতে তো অসুবিধা নেই, কিন্তু হাদিস বলে এটাকে বর্ণনা করা এটা তো জায়েজ নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোনো বিষয় আমরা নিসবত করব, তাহলে তাতে অবশ্যই তাহকিক করতে হবে। এমন হয়ে তাকে অনেক লোক এভাবে বর্ণনা করেন, যেমন রবিউল আউয়াল শরীফের সংবাদ দানকারীর ব্যাপারে বলা হচ্ছে সুসংবাদ, রমজানের সংবাদ দানকারীর ব্যাপারে বলা হচ্ছে যে সুসংবাদ, অমুকের সুসংবাদ দানকারীর জন্য জান্নাত। তো এমন কোনো মাসের ব্যাপারে এভাবে বর্ণনা হয়নি, না রবিউল আউয়ালের ব্যাপারে বলা হয়েছে, না রমজানের ব্যাপারে বলা হয়েছে, না কোনো অন্য কোনো মাসের। তো এইভাবে নিজে নিজে নিজের পক্ষ থেকে এ রেওয়ায়েত আমাদের বর্ণনা করা উচিত নয়। সোশ্যাল মিডিয়াতে অনেক লোক এই বিষয়ে পোস্ট করে থাকেন, তারা সওয়াবের কাজে এটাকে মনে করেন। মূলত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস রয়েছে যে জেনে বুঝে আমার উপর মিথ্যা দার করালো, তো সেই নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল, সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তো এই জন্য এই ধরনের অনুমান কখনো আমাদের করা উচিত নয়। আপনি যথার্থ মুস্তানাদ বর্ণনা সেগুলো ব্যবহার করুন। দাওয়াত ইসলামের ওয়েবসাইটে দাওয়াত ইসলামের কিতাবসমূহ রয়েছে, এটা অনেক উলামায়ে কেরাম তাকে প্রকাশ থাকে, লেখক এখানে উলামায়ে কেরাম, পরবর্তীতে চেক অর্থাৎ যিনি তফতিশ করেন তিনিও উলামায়ে কেরাম, আর এভাবে ধারাবাহিকতা হয়ে থাকে। এজন্য আপনি মুস্তনদ মুতাবার জায়গা থেকে এগুলোকে সংগ্রহ করুন। মাসিক ফাইজানে মদিনা রয়েছে, দারুল ইফতাহে সুন্নতের ওয়েবসাইট রয়েছে, আর তার মধ্যে ফতোয়া এবং এই ধরনের বিষয় মজুদ রয়েছে। তো সেখান থেকে যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা মুস্তনদ এবং যথার্থ তথ্য পেয়ে যাব, এতে উপকার রয়েছে, এতে নিরাপত্তা রয়েছে।
আশা রাখি যিনি প্রশ্ন করেছেন নিজের উত্তর পেয়ে গিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ইলমে দীন অর্জন করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই এই পর্যন্ত আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো সুস্থ রাখুক। সময় হয়েছে বিদায় নেবার, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।